ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে বাংলাদেশে লঞ্চ ডুবিতে অন্তত 50 জনের প্রাণহানির খবর,
মানিকগঞ্জের পদ্মা নদীতে যাত্রী বোঝাই লঞ্চ ডুবে গেছে, এ পর্যন্ত 39 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
থাকবে বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্বের খবর,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা অপ্রত্যাশিত ভাবে উত্তরপাড়া নিয়ে কথা বলেছেন, উত্তরপাড়া বলতে সেনাবাহিনীকে বোঝায়।
এছাড়াও থাকবে কলকাতা থেকে গৌতম গুপ্তর একটি রিপোর্ট,
তিস্তার জলবন্টন নিয়ে ভারত ও বাংলাদেশ কি এবার বাস্তববাদী হয়ে আলোচনায় বসবে, বিশেষজ্ঞদের এই প্রশ্নের কথা।
আরো থাকবে বিশ্বকাপ ক্রিকেটের সবশেষ খবর, তবে সবকিছুর আগে সবশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। তুরস্ক শনিবার রাতে এক সামরিক কার্যব্যবস্থার মাধ্যমে সিরিয়ার উত্তরাঞ্চলে এক ঐতিহাসিক মাজার শরীফ থেকে বিপুল সংখ্যক সেনাকে এবং সুলেমান শাহের দেহাবশেষ অপসারণ করে। দামেস্ক তুরস্কের ওই অভিযানকে আগ্রাসী অভিযান বলে আখ্যায়িত করে। তুরস্কের যে প্রায় 40 জন সেনা সুলেমান শাহের মাজার সুরক্ষা করছিল, তাদের উদ্ধার করার জন্য আঙ্কারা ভারী অস্ত্রসহ ট্যাঙ্ক বহর সীমান্তের ওপারে পাঠায়। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের দাদা সুলাইমানের মাজার সুরক্ষার জন্য তুরস্ক ওই সেনাদের সেখানে মোতায়েন করে, কারণ সাম্প্রতিক মাসগুলোতে ইসলামিক স্টেটের জঙ্গিরা ওই এলাকার চতুর্দিকে অগ্রসর হয়। তুর্কি কর্মকর্তারা বলেছেন অভিযান সফল হয়েছে, কিন্তু দুর্ঘটনায় এক সৈনিক নিহত হয়। তুর্কি সীমান্তের কাছে এসমেসি শহরের কাছে মাজার শরীফ স্থানান্তরিত করা হয়। ঢাকার অদূরে মানিকগঞ্জে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী নৌযান ডুবে গেছে, এ পর্যন্ত 39 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কতজন নিখোঁজ তাও বলতে পারছে না কর্তৃপক্ষ, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
মানিকগঞ্জের পদ্মা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমবি মোস্তফার 39 জন হতভাগ্য যাত্রীর মৃতদেহ সবশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার করা হয়েছে। রোববার বেলা পৌনে 12টার দিকে 150 যাত্রী নিয়ে লঞ্চটি পাটিরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে ডুবে যায়। বেশ কিছু যাত্রীকে অন্যান্য উদ্ধার করলেও কতজন ওই লঞ্চের মধ্যে রয়েছে তা এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ। লঞ্চ ডুবে যাবার পর থেকে সবশেষ খবর পাওয়া পর্যন্ত দমকল বাহিনী, বিআইডব্লিউটিএ, নৌবাহিনী, ডুবুরিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকারী জাহাজ রুস্তম এখনো পৌঁছায়নি। লঞ্চটির অবস্থান শনাক্ত করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনাস্থলে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা নিখোঁজের সংখ্যা সম্পর্কে জানান,
পুরোপুরি অপারেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না যে এক্স্যাক্টলি এখানে কত।
ঘটনার কারণ সম্পর্কে বিআইডব্লিউটিএ প্রধান বলেন,
বিপজ্জনক প্রতিযোগিতার কারণে
নদীর দুধারে শত শত স্বজন নিখোঁজের সন্ধানে অপেক্ষা করছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইতিমধ্যে আমাদের সংবাদদাতা আমির খসরু জানিয়েছেন, বেসরকারিভাবে কোনো সংবাদ সূত্রে এ পর্যন্ত মৃতের সংখ্যা 50 বলেও উল্লেখ করা হচ্ছে। বাংলাদেশে সরকার পতনের দাবিতে কুড়িদলীয় জোটের অবরোধ কর্মসূচির আজ রবিবার ছিল 50তম দিন। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
সরকার পতনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের ডাকা অবরোধের 50তম দিনে পরিস্থিতি ছিল একই। দূরপাল্লার বাস হালকাভাবে চলেছে, ট্রেন চলেছে এলোমেলো শিডিউলে, লঞ্চ চলেছে ঠিক মতো, রাজধানী ঢাকা ছিল অনেকটা স্বাভাবিক। যদিও রাজধানীতে বেশ কিছু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 20 দলীয় জোট দাবি করেছে তাদের হরতাল অবরোধে সরকার দিশেহারা। জোটের পক্ষে সালাউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক মহলে অবৈধ সরকারের স্বীকৃতি ও সহানুভূতি আদায়ে ব্যর্থ হয়ে সরকার বর্তমানে নির্মম পতনের প্রহর গুনছে। এদিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কাছে মানববন্ধন করেছে সরকার সমর্থিত মুক্তিযোদ্ধা, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, শিল্পী, লেখক সহ শতাধিক মানুষ। এ সময় বিজুষ বন্দ্যোপাধ্যায় ও তারানা হালিম কার্যালয়ের সামনে চলমান আন্দোলনে অগ্নিদগ্ধ হয়ে নিহত 54 জনের একটি তালিকা টানিয়ে দেন। কেরানীগঞ্জে পেট্রোল বোমা সহ এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট রয়েছে বিশ্ব সংবাদের পর, শুনবেন আশা করি। চট্টগ্রামের গভীর পাহাড়ি এলাকায় জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প এবং অস্ত্রশস্ত্র পাওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। এবং তারই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
চট্টগ্রামের গভীর পাহাড়ি এলাকায় জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প এবং অস্ত্রশস্ত্র পাওয়ার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পাঁচখালীর একটি জনবসতিহীন এলাকায় জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পাওয়ার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। র্যাব কর্মকর্তারা বলেছেন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত 3টি AK-47 রাইফেল, 6টি রিভলভার, 3টি LG সহ বিপুল পরিমাণ গোলা বারুদ এবং প্রশিক্ষণের মালামাল পাওয়া গেছে। একটি হাঁস মুরগির খামারের আড়ালে ওই প্রশিক্ষণ ক্যাম্পের কার্যক্রম চলতে বলে জানানো হয়েছে। তবে কোন জঙ্গি সংগঠন বা গ্রুপের পক্ষ থেকে এটি ব্যবহৃত হতো তা জানানো হয়নি। এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব কর্মকর্তারা জানান উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ভিডিও চিত্র দেখানো হতো, যার মধ্যে ওসামা বিন লাদেন এবং আইমান আল জাওহিরির বক্তব্য সম্বলিত ভিডিও রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইউক্রেন নিয়ন্ত্রিত কার্কিভ শহরে রবিবার এক বোমা বিস্ফোরণে 2 ব্যক্তি নিহত হয়। ওদিকে সরকারের সমর্থকরা সেখানে এবং অন্যান্য স্থানে ক্রেমলিনপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের প্রথম বার্ষিকী উদযাপন করে। কর্তৃপক্ষ বলেছে মিস্টার ইয়ানুকোভিচের পতনের উদযাপনের বার্ষিকীতে এক কুচকাওয়াজে এক বিস্ফোরণে অন্তত 10 জন আহত হয়। এছাড়াও সামরিক কর্মকর্তারা বলেছেন ইউক্রেনে বিবদমান দুপক্ষ তাদের ভারী অস্ত্র সে দেশের পূর্বাঞ্চলের সম্মুখ রণাঙ্গন থেকে প্রত্যাহার করতে সম্মত হয়েছে। শান্তি পরিকল্পনা যা এর আগে বারবার লঙ্ঘিত হয় তা বাস্তবায়ন করার এটা এখন একটা ইতিবাচক লক্ষণ। কর্মকর্তারা বলেন রুশপন্থী বিদ্রোহীরা আগামী 2 সপ্তাহে অস্ত্র প্রত্যাহার সম্পন্ন করার বিষয়ে এক চুক্তিতে স্বাক্ষর করে। বার্তা মাধ্যমের রিপোর্টে বলা হয় বিদ্রোহীরা রবিবারে তাদের অস্ত্র প্রত্যাহার শুরু করতে পারে। বিদ্রোহীরা সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে যে তারা চুক্তি স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার রবিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সফরে যান। 2 বছরের মধ্যে সেদেশ থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা পর্যালোচনার লক্ষ্যে তিনি সেখানে গেছেন। আফগানিস্তানে 2য় দিনে কার্টার রাজধানী কাবুল থেকে কান্দাহারে যান। শনিবার কাবুলে তিনি আফগান নেতৃবৃন্দ এবং আমেরিকান সামরিক কমান্ডারদের সঙ্গে বেশ কিছু আলোচনা বৈঠকে বসেন। আফগান নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণে কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে আমেরিকান ও আফগান কমান্ডারদের কাছ থেকে অবহিত হওয়ার জন্য কার্টার কান্দাহার গেছেন। ইসলামিক স্টেটের অনুগত চরমপন্থীরা লিবিয়ায় ইরানের রাষ্ট্রদূতের শূন্য বাসভবনে বোমা হামলায় দায় স্বীকার করে। ট্রিপোলির মধ্যাঞ্চলে রবিবার ওই হামলায় কেউ আহত হয়নি। ইরানি বার্তা মাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে তেহরান ওই বিস্ফোরণের তীব্র সমালোচনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রী বলেছেন বোমা বিস্ফোরণে রাষ্ট্রদূতের বাসভবনের সামান্য ক্ষতি হয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলে আত্মহত্যার ঘটনা বাড়ছে বলে সরকারি তথ্যে জানা গেছে। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
দেশের মধ্যে আত্মহত্যার ঘটনায় রেকর্ড করতে চলেছে দেশের উত্তর পূর্বাঞ্চল। দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আত্মহত্যায় শীর্ষস্থানে রয়েছে সেখানকার রাজ্য ত্রিপুরা। প্রতিদিন ত্রিপুরায় 2 জন করে লোক আত্মহত্যা করছেন, এই হিসেব সরকারি তথ্য সূত্রে জানা গেছে। আত্মহত্যায় এগিয়ে পুরুষ, কিন্তু মহিলার সংখ্যাও নিহাত কম নয়, প্রায় অর্ধেক। আত্মহত্যায় দেশের একমাত্র বিকল্প নীতির মডেল রাজ্য ত্রিপুরা দেশের শীর্ষস্তরে পৌঁছে গিয়েছে। উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা সবার উপরে আর দেশে 3য় স্থানে রয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হলেও সরকারের কোনো ভূমিকা নেই বলে অভিযোগ করেছে ত্রিপুরা বিরোধী দলগুলি। আত্মহত্যার ঘটনায় রাজ্যের বুদ্ধিজীবীরাও পর্যন্ত উদ্বিগ্ন। ত্রিপুরার কংগ্রেস বিধায়ক রতনলাল নাথ ও আশিস কুমার সাহার প্রশ্নের উত্তরে ত্রিপুরা রাজ্য বিধানসভার অধিবেশনে সেখানকার মুখ্যমন্ত্রী মানিক সরকার আত্মহত্যা সংক্রান্ত এই উদ্বেগজনক তথ্য দিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। পরমাশিস খোসরায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী সমালোচনা করে বলেছেন, বিশেষ কারো সহায়তা নিয়ে ক্ষমতায় আসা যাবে না। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা অপ্রত্যাশিতভাবে উত্তরপাড়া নিয়ে কথা বলেছেন। উত্তরপাড়া বলতে সেনাবাহিনীকে বোঝায়। বাংলাদেশের রাজনীতিতে এটা বহুল আলোচিত টার্ম। শেখ হাসিনা বলেন, কেউ কেউ ভাবেন উত্তরপাড়া থেকে এসে ক্ষমতায় বসিয়ে দেবে, কিন্তু তারা এটাও জানেন এভাবে ক্ষমতা এলে এর পরিণতি কি হয়। এভাবে কেউ আগুনে পা দিতে আসবে না।
উনি গণতন্ত্রের জন্য আন্দোলন করতেন, আবার মুখ তাকিয়ে বসতেন উত্তরপাড়ার দিকে, চোখের দিকে কেউ এসে ওনাকে ক্ষমতায় বসাই দেবে। আমি এর মধ্যে আবার দেখলাম সুশীল হয়ে গেছে 13 জনের এক তালিকা, অর্থাৎ খালেদা যে মানুষ টানুষ নিয়ে যদি ওই দিক থেকে কিছু এসে কিছু একটা করে তাহলে তারা একটা নিশ্চয় পতাকা পতাকা পাবে, এই আশায় বসে আছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এই বক্তব্য রাখেন। রাজনৈতিক সংকট সমাধানের সংলাপ ও সমঝোতার লক্ষ্যে নাগরিক সমাজের উদ্যোগের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বেগম জিয়া আমেরিকার আশায় বসে আছেন, কিন্তু সবাই জানেন মুক্তিযুদ্ধের সময় ওই দেশটির কী ভূমিকা ছিল। পদ্মা সেতুতেও তারা সহযোগিতা করতে চায়নি। আইন মন্ত্রণালয়ে পরিদর্শন গিয়ে প্রধানমন্ত্রী পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারী ও তাদের হুকুমদাতাদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের নির্দেশ দিয়েছেন। বিএনপি জামাত পেট্রোল বোমার পর গ্রেনেড হামলা চালাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী গোয়েন্দাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
তিস্তা নদীর জলবন্টন নিয়ে ভারত এবং বাংলাদেশ কি এবার বাস্তববাদী হয়ে আলোচনায় বসবে, এ প্রসঙ্গে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকা সফরের পর ভারত এবং বাংলাদেশ তিস্তার জলবন্টন নিয়ে একটা বাস্তববাদী মনোভাব নেবে বলে আশা করছেন কলকাতার নদী বিশেষজ্ঞরা। নদীতে সত্যি কতটা জল থাকছে, তার কতটা নদীর স্বাভাবিক গতিস্রোতের প্রয়োজনে ছেড়ে রাখা দরকার, আর বাকি জলটুকু কি সূত্র মেনে ভাগাভাগি করবে বাংলাদেশ আর ভারতবর্ষ, সে বিষয়ে দুই তরফেরই খোলা মনে নতুন করে সবকিছু ভাবা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মমতা যেমন উত্তরবঙ্গে সেচের জন্য তিস্তার জল চাইছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান তার দেশের চাষিরা যেন জল পায় তিস্তা থেকে। বিশেষজ্ঞরা বলছেন, তিস্তায় বহু বছরের পুরনো জল প্রবাহের হিসেব নিয়ে এখন আর বাস্তবসম্মত কোনো হিসেব করা সম্ভব নয়। তিস্তায় অতীতের মতো জল তো নেই, তাই জলের জন্য প্রত্যাশা দুতরফেই কমিয়ে বাস্তবোচিত মনোভাবটিক দুই দেশ। তিস্তার জল বাড়ানো সম্ভব কিনা সেটা বরং ভাবুক দুই দেশ। চাষের জল যোগানোর বিকল্প কোনো উপায় খুঁজে পাওয়া যায় কিনা সেটাও ভাবতে পারে দুই সরকার। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অব আমেরিকা এবং ইউএসএআইডির যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি স্বাস্থ্য প্রতিবেদন। উপস্থাপন করছেন আঙ্গুর নাহার মন্টি।
বাংলাদেশে টিকাদান কর্মসূচি দৃষ্টান্তমূলক সাফল্য দেখিয়েছে, আর এই সাফল্যই বাংলাদেশকে এমডিজির লক্ষ্য অর্জনে সহায়তা করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে দেশের 82% শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে এই সাফল্য শতভাগ নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দেশে টিকাদান কর্মসূচি প্রসঙ্গে ইপিআই কর্মসূচির সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম বাড়ি জানালেন,
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাংলাদেশে শুরু হয় 7 এপ্রিল 1979 সালে, কিন্তু এই কর্মসূচির অধীনে বড় বড় হসপিটাল এবং মেডিকেল কলেজ থেকে এই টিকাগুলো দেওয়া হতো, কিন্তু তাতে দেখা যায় 100 জনের মধ্যে 2 জন শিশু মাত্র টিকাদানের আওতায় আমরা নিয়ে আসতে পারছি। 1985 সাল থেকে নতুন কৌশল হিসাবে প্রত্যেকটা শিশু যেন 1 বছরের নিচে সব টিকা পায়, এই উদ্দেশ্যে পর্যায়ক্রমে উপজেলা ওয়াইজ টিকাদানটা আমরা শুরু করি। পাশাপাশি 15 থেকে 49 বছর গর্ভধারণে সক্ষম মহিলাদের আমরা নবজাতকের ধনুষ্টঙ্কার থেকে রক্ষা করার জন্য টিটি টিকা দিই।
বর্তমানে এই কর্মসূচির আওতায় পোলিও, যক্ষা, হোপিং কাশি, ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, হেপাটাইটিস বি, হাম রুবেলা এবং হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে টিকা দেয়া হচ্ছে। এক বছরের কম বয়সী শিশু এবং সন্তান ধারণক্ষম মেয়েরাই ইপিআর কর্মসূচির টার্গেট গ্রুপ, একথা জানিয়ে ডক্টর তাজুল ইসলাম বাড়ি বলেন,
যাদের বয়স এক বছরের কম বাংলাদেশে এরকম প্রতি বছর জন্ম নিচ্ছে 3.5 মিলিয়ন, অর্থাৎ 35 লক্ষ শিশু জন্ম নিচ্ছে। প্রথমেই জন্মের পরপরই শিশুদের যক্ষ্মার থেকে রক্ষা করার জন্য আমরা বিসিজি টিকা দিই। 6 সপ্তাহ বয়স হয়ে গেলে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটনাস, হেপাটাইটিস বি আর হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, এই 5টা টিকা এক ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হয়। এটা 6 সপ্তাহে দেওয়া হয় এক ডোজ, 10 সপ্তাহে দেওয়া হয় দ্বিতীয় ডোজ, 14 সপ্তাহে দেওয়া হয় তৃতীয় ডোজ। এর সঙ্গে মিজেলস এবং রুবেলা এমআর ভ্যাকসিন, যেটা এই দুটো আবার টিকা একসঙ্গে আছে, সেটা আমরা দেই 9 মাস পরে। আর শেষ একটা টিকা যেটা শুধু রুবেলা মিজেলস ভ্যাকসিন যেটা, সেটা 15 মাসে দেওয়া হয়ে গেলেই বলবো এই শিশু সব টিকা পেয়ে গেছে।
তিনি আরো বলেন,
যেসব মেয়েদের বয়স 15 বছর যখনই হয়ে যাবে তখন আমরা টিটি প্রথম ডোজ দিব, তার 1 মাস পর টিটি দ্বিতীয় ডোজ, দ্বিতীয় ডোজের 6 মাস পর টিটি তৃতীয় ডোজ দিব, এবং তৃতীয় ডোজ দেওয়ার 1 বছর পর চতুর্থ ডোজ, চতুর্থ ডোজ দেওয়ার 1 বছর পর পঞ্চম ডোজ। এই 5টা টিটি টিকা যদি আমরা জন্মদানে সক্ষম মহিলাদের 15 বছরে যদি আমরা শুরু করি, তাহলে 5টা টিকা দিতে 2 বছর 7 মাস লাগে, অর্থাৎ 2 বছর 7 মাস আর 15 বছর, এই 17 বছর 7 মাস যখন তার বয়স হয়ে যাবে তখন এই 5টা টিকা তার দেওয়া হয়ে যাবে। 18 বছর বয়সের আগেই যদি সে নিয়ম অনুযায়ী দেয় তাহলে বিবাহিত জীবনে তার যতবারই বাচ্চা হোক নবজাতকের ধনুষ্টঙ্কার বা তার নিজের ধনুষ্টঙ্কার এই রোগগুলার হবে না।
2014 সালের মার্চে বাংলাদেশকে পোলিও মুক্ত দেশ ঘোষণা করা হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পোলিও থাকায় এই টিকাদান অব্যাহত রেখেছে সরকার। আগামী মাস থেকে নিউমোনিয়া ও পোলিওর বিরুদ্ধে 2টি নতুন টিকা আসছে। বর্তমানে পোলিও টিকা খাওয়ানো হয় আর নতুন পোলিও টিকা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে নতুন আরও একটি টিকা আসছে, যা জুন জুলাই মাস থেকে পাইলট আকারে বাস্তবায়ন শুরু হবে। আঙ্গুর নাহার মন্টি, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID ও ভয়েস অফ আমেরিকা।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
যুক্তরাষ্ট্র উত্তরাঞ্চলীয় নাইজেরিয়ার সরকারি স্থাপনা এবং অন্যান্য লক্ষ্যবস্তুর প্রতি হামলায় নিয়োজিত অন্যতম সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ নেতাদের তালিকায় আরও একজনকে অন্তর্ভুক্ত করেছে এবং তার অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য পুরস্কার প্রস্তাব বৃদ্ধি করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীটি সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক সহিংসতায় লিপ্ত আছে। নাইজেরিয়া ভিত্তিক সাধারণভাবে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের নেতার নাম আবু বাকার সিকাও, যে গ্রুপটি বর্তমানে সরকারকে উৎখাত করে সেখানে কঠোর ইসলামী শরিয়া ভিত্তিক আইন প্রবর্তনের প্রচেষ্টা চালাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা এবং আশাবাবের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে হামলা পরিচালনায় বোকো হারামের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গ্রুপটির দ্বিতীয় সারির নেতা সেকাও 2010 সালে গ্রুপটির সর্বময় দায়িত্ব গ্রহণ করে এবং আল কায়দার সঙ্গে সঙ্গতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রতি সে হুমকি হয়ে দাঁড়ায়। 2011 সালের অগস্ট মাসে আবুজায় জাতিসংঘ সদর দপ্তরে গাড়ি হামলার মাধ্যমে গ্রুপটি পশ্চিমী স্বার্থের বিরুদ্ধে প্রথম মারণাত্মক অভিযান পরিচালনা করে, যে অভিযানে 23 জন নিহত এবং অন্যান্য 80 জন আহত হয়েছিলেন। 2012 সালের এপ্রিল মাসে গ্রুপটি আবুজায় নাইজেরিয়ার একটি সংবাদপত্র অফিসে বোমা হামলা চালায় এবং পরবর্তীতে ভয়েস অব আমেরিকা সহ স্থানীয় এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতি হুমকি প্রদর্শন করে। সর্বসাম্প্রতিক সে চিবোকে একটি স্কুলে 200 জন স্কুল ছাত্রীকে অপহরণের দায়িত্ব স্বীকার করেছে এবং তাদের বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছে। হালকা পাতলা এবং লম্বা গড়নের এই সন্ত্রাসীর রং কালো। নাইজেরিয়ার ইয়োবেতে 1965 থেকে 75 এই সময়ের মধ্যে তার জন্ম। সে কানুরি জাতিগোষ্ঠীর সদস্য। সে আরবি, হাউসা, ফুলানি এবং কানুরি ভাষায় কথা বলে। সে আবু বাকার স্কিকওয়া এবং ইমাম আবু বাকার সিকু নামও ব্যবহার করে থাকে। দি রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম তার অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য $70 লক্ষ পুরস্কার ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে সকল নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে। এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যতে সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তথ্য প্রদানকারীদের অন্যত্র স্থানান্তর করে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আপনার কাছে এই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার নিকটস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেট অফিসে জানাতে পারেন অথবা টিপলাইনে www.rewardsforjustice.net অথবা ইমেইলে info@rewardsforjustice.net এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন। এছাড়াও RFJ টিপলাইন 1-800-877-3927 এই নম্বরেও তথ্যাদি জানাতে পারেন।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে বিশ্বকাপ ক্রিকেটের খবর। দুটি খেলা বেশ উত্তেজনাপূর্ণ খেলা ছিল, গুরুত্বপূর্ণ খেলাও বটে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলায় ভারত 130 রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল এবং এর ফলে দক্ষিণ আফ্রিকা বেশ কোণঠাসা হয়ে পড়ল এবারের বিশ্বকাপে। যদিও বলা হচ্ছিল যে এবারের বিশ্বকাপে একটা অত্যন্ত শক্তিশালী সম্ভাবনাময় দল দক্ষিণ আফ্রিকা, তারা আশ্চর্য করে দিয়ে সবাইকে 130 রানের বড় ব্যবধানে পরাজিত হল। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করবার সিদ্ধান্ত নিয়েছিল এবং ভারত 307 রান করে 7 উইকেটে 50 ওভারে 307 রান করে এবং ভারতের পক্ষে সবচেয়ে বেশি রান করলেন 137 রানের একটি বিশাল ইনিংস খেললেন ধাওয়ান। তিনি 146 বলে 137 রান করেন, এর মধ্যে ছিল 16টি বাউন্ডারি, 2টি ছক্কা। এছাড়াও রাহানে তিনি 79 রান করে চমৎকার সহযোগিতা করেছেন ধাওয়ানকে, তিনি মাত্র 60 বলে 79 রান করেন, 7টি বাউন্ডারি, 3টি ছক্কা। কোহলি তিনি 46 রান করেছেন 60 বলে, তিনিও ভালো ব্যাট করেছেন, 307 রান ভারত। এবং বোলারদের মধ্যে মর্কেল 2টি উইকেট নিয়েছেন 10 ওভার বল করে 59 রান দিয়ে এবং এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে, কিন্তু তারা মাত্র 40 ওভার 2 বলে 177 রানে অল আউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামার পর প্রথম দিকেই তারা একটুখানি চাপের মুখে পড়েছিল, 12 রানের মাথায় তাদের প্রথম উইকেট পড়ে যায়, 40 রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে যায়। ডুপ্লেসিস তিনি 55 রান করেন 71 বলে, 5টি বাউন্ডারি, ডিভিলিয়ার্স তিনি 30 রান করেন 38 বল খেলেছেন, তিনি 3টি বাউন্ডারি হাঁকিয়েছেন। দক্ষিণ আফ্রিকা মাত্র 177 রানে অল আউট হয়ে গেল 40 ওভার 2 বলে এবং এর ফলে ভারত তাদের গ্রুপে শীর্ষে অবস্থান করছে এবং দক্ষিণ আফ্রিকা বেশ পিছিয়ে পড়ল। আরেকটি খেলা হয়েছে যেটি আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে, খেলাটি হয়েছে ডুনেডিনের মাঠে। সেখানে শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ফিল্ড করবার সিদ্ধান্ত নেয়, আফগানিস্তান ব্যাট করতে নেমে 232 রান করে অল আউট হয়ে যায় 49 ওভার 4 বলে এবং আফগানিস্তানের স্টানিকজাই তিনি 54 রান করেন সর্বোচ্চ তার দলের পক্ষে, 57 বলে 54 রান, এর মধ্যে 5টি বাউন্ডারি এবং 1টি ছক্কা ছিল। বোলারদের মধ্যে মালিঙ্গা 3টি উইকেট নিয়েছেন 41 রান দিয়ে, ম্যাথিউজ নিয়েছেন 3টি উইকেট, তিনিও 41 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন এবং এরপর শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে কিন্তু বেশ চাপের মুখে পড়ে গিয়েছিল। মাত্র 2 রানে তাদের 2টি উইকেট পড়ে গিয়েছিল, 18 রানে পড়ে গিয়েছিল 3টি উইকেট। এবং আপনাদের হয়তো মনে আছে যে নিউজিল্যান্ডের সাথে শ্রীলঙ্কা পরাজিত হয়েছিল আর এই খেলায় শ্রীলঙ্কা বেশ চাপের মুখে পড়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে আফগানিস্তান হয়তোবা এই খেলায় জিতেও যেতে পারে, কিন্তু তারপর শ্রীলঙ্কার জয়াবর্ধনে তিনি চমৎকার ব্যাটিং উপহার দিলেন, তিনি 100 রানের একটি বড় ইনিংস উপহার দিলেন, 120 বল খেলেছেন, 8টি বাউন্ডারি হাঁকিয়েছেন, 1টি ছক্কা, তার সাথে ছিলেন ম্যাথিউস 44 রান করেছেন 81 বলে এবং এর ফলে শ্রীলঙ্কা এই খেলায় জয়লাভ করল 4 উইকেটে এবং শ্রীলঙ্কা তাদের বিশ্বকাপ জয়ের আশাটি জিয়ে রাখল। আফগানিস্তান এর আগে বাংলাদেশের সাথেও পরাজিত হয়েছে, এই খেলাতেও তারা পরাজিত হল, কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা যেভাবে খেলেছে তা প্রশংসার দাবিদার। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করতে গিয়ে আফগানিস্তানের বোলাররা সবচেয়ে বেশি যিনি সফল হয়েছেন তিনি হচ্ছেন হাসান, তিনি 45 রানে 3টি উইকেট নিয়েছেন। এই ছিল বিশ্বকাপ ক্রিকেটের সবশেষ খবর। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন সগুফতা নাসরিন কুইন।
তুরস্ক শনিবার রাতে এক সামরিক কার্যব্যবস্থার মাধ্যমে সিরিয়ার উত্তরাঞ্চলে এক ঐতিহাসিক মাজার শরীফ থেকে বিপুল সংখ্যক সেনাকে এবং সুলাইমান শাহের দেহাবশেষ অপসারণ করে। দামেস্ক তুরস্কের এই অভিযানকে আগ্রাসী অভিযান বলে আখ্যায়িত করে। তুরস্কের যে প্রায় 40 জন সেনা সুলাইমান শাহের মাজার সুরক্ষা করছিল তাদের উদ্ধার করার জন্য আঙ্কারা ভারী অস্ত্রসহ ট্যাঙ্ক বহর সীমান্তের ওপারে পাঠায়। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের দাদা সুলাইমানের মাজার সুরক্ষার জন্য তুরস্ক ওই সেনাদের সেখানে মোতায়েন করে, কারণ সাম্প্রতিক মাসগুলোতে ইসলামিক স্টেটের জঙ্গিরা ওই এলাকার চতুর্দিকে অগ্রসর হয়। তুর্কি কর্মকর্তারা বলেছেন অভিযান সফল হয়েছে কিন্তু দুর্ঘটনায় এক সৈনিক নিহত হয়। তুর্কি সীমান্তের কাছে এসমেসি শহরের কাছে মাজার শরীফ স্থানান্তরিত করা হয়। ঢাকার অদূরে মানিকগঞ্জে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী নৌযান ডুবে গেছে। এ পর্যন্ত 39 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কতজন নিখোঁজ তাও বলতে পারছে না কর্তৃপক্ষ। আমাদের সংবাদদাতা আমির খসরু জানিয়েছেন, বেসরকারিভাবে কোনো কোনো সংবাদ সূত্রে এ পর্যন্ত মৃতের সংখ্যা 50 বলেও উল্লেখ করা হচ্ছে। ইউক্রেন নিয়ন্ত্রিত কার্কিভ শহরে রবিবার এক বোমা বিস্ফোরণে দু ব্যক্তি নিহত হয়। ওদিকে সরকারের সমর্থকরা সেখানে এবং অন্যান্য স্থানে ক্রেমলিনপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের প্রথম বার্ষিকী উদযাপন করে। কর্তৃপক্ষ বলেছে, মিস্টার ইয়ানুকোভিচের পতন উদযাপনের বার্ষিকীতে এক কুচকাওয়াজে এক বিস্ফোরণে অন্তত 10 জন আহত হয়। এছাড়াও সামরিক কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে বিবদমান দুপক্ষ তাদের ভারী অস্ত্র সে দেশের পূর্বাঞ্চলের সম্মুখ রণাঙ্গন থেকে প্রত্যাহার করতে সম্মত হয়েছে। শান্তি পরিকল্পনা যা এর আগে বারবার লঙ্ঘিত হয় তা বাস্তবায়ন করার এটা এখন একটা ইতিবাচক লক্ষণ। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার রবিবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে সফরে যান। দুবছরের মধ্যে সেদেশ থেকে আমেরিকান সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা পর্যালোচনার লক্ষ্যে তিনি সেখানে গেছেন। আফগানিস্তানে দ্বিতীয় দিনে কার্টার রাজধানী কাবুল থেকে কান্দাহারে যান। শনিবার কাবুলে তিনি আফগান নেতৃবৃন্দ এবং আমেরিকান সামরিক কমান্ডারদের সঙ্গে বেশ কিছু আলোচনা বৈঠকে বসেন। আফগান নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণে কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে আমেরিকান ও আফগান কমান্ডারদের কাছ থেকে অবহিত হওয়ার জন্য কার্টার কান্দাহার গেছেন। ইসলামিক স্টেটের অনুগত চরমপন্থীরা লিবিয়ায় ইরানের রাষ্ট্রদূতের শূন্য বাসভবনে বোমা হামলার দায় স্বীকার করে। ট্রিপোলির মধ্যাঞ্চলে রবিবার ওই হামলায় কেউ আহত হয়নি। ইরানি বার্তা মাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, তেহরান ওই বিস্ফোরণের তীব্র সমালোচনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রী বলেছেন, বোমা বিস্ফোরণে রাষ্ট্রদূতের বাসভবনের সামান্য ক্ষতি হয়েছে। ইসলামিক স্টেটের তিনটি উপদল লিবিয়ায় আছে।
অনুষ্ঠানের সময় প্রায় শেষ। এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরউদ্দিন, প্রকৌশলীর ভূমিকা ছিলেন মার্টিন কার্সিয়াস। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.